বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 10 অক্টোবর 26 আশ্বিন এবং ফার্সি 18 মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ। এই অনুষ্ঠান রচিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোওয়াটসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা হচ্ছে রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অধিবেশনের শুরুতেই থাকবে বিশ্বের সর্বশেষ খবর নিয়ে সাজানো বিশ্ব সংবাদ। দৃষ্টিপাতে শুনতে পাবেন একটি পর্যালোচনা ও একটি প্রতিবেদন। প্রথম শুনতে পাবেন আজারবাইজানে ইরান ইস্যুতে আতঙ্ক তৈরির অপচেষ্টা সম্পর্কে একটি পর্যালোচনা। ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজানে দখলদার ইসরায়েলের তৎপরতা বেড়েছে। দেশটির জনগণকে ইরানের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা আগের চেয়ে আরও বেড়েছে। আর দৃষ্টিপাতের দ্বিতীয় অংশে থাকছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। প্রতিবেদন তৈরি করেছেন ঢাকার বিশেষ সংবাদদাতা আব্দুর রহমান খান। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে সেখানে বিতর্ক চলছে। বিএনপি মহাসচিব আবারও নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছেন দল বাঁচাতে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। এবার সর্বশেষ বিশ্ব সংবাদ শোনা যাক।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: আমেরিকার পরিকল্পনা ও সমর্থনে জঙ্গিগোষ্ঠী আইএস বা দায়েশ বেড়ে উঠেছে বলে মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের ছোঁড়া 12 ক্ষেপণাস্ত্রের 8টি ধ্বংস করল সিরিয়া। বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। এ পর্যন্ত আটক 570 জনের বেশিরভাগই যুবক। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, একথা সবাই জানে যে আমেরিকার পরিকল্পনা ও সমর্থনে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে বেড়ে উঠেছে। শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে কয়েকশো মানুষ হতাহত হওয়ার পর একথা বললেন ইরানের প্রেসিডেন্ট। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। হামলায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়ে আফগানিস্তানের সরকার ও জনগণকে বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। বোমা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, একথা কারও অজানা নয় যে মার্কিন সমর্থন ও পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে বেড়ে উঠেছে। ইরানি প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা দায়েশকে আফগানিস্তানে তৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছে এবং তাদের মূলোৎপাটনের ক্ষেত্রে বাধা দিয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম দিনে এই বর্বরতা চালিয়েছে, অথচ রবিউল আউয়াল মাস হচ্ছে মুসলমানদের পবিত্র মাস। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের কো চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেছেন, সৌদি আরবের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে তার দেশ। তিনি শনিবার ইরানের বার্তা সংস্থা খনেয়ে মিল্লাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরানের এই অবস্থান ঘোষণা করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে মতবিরোধ মিটিয়ে ফেলার যে আশা প্রকাশ করেছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি একথা বলেন। আজিজি বলেন, ইরান সবসময় সব বিষয়ে যৌক্তিক সঠিক অবস্থান গ্রহণ করেছে। কাজেই যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে তেহরান আলোচনাকে ভয় পায় না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে উল্লেখ করে ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে মতবিরোধের কথা বলেছেন তা সৌদি আরবের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে এবং এর জন্য ইরান মোটেও দায়ী নয়। ইব্রাহিম আজিজি বলেন, রিয়াদ সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে বসলে দুদেশের মধ্যকার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ ইরানের পক্ষ থেকে সদিচ্ছার কোনো ঘাটতি নেই। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি টিভি চ্যানেল কুদস জানিয়েছে, প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে দখলদার ইসরায়েলের চ্যানেল 12 দাবি করেছে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সাগর উপকূল থেকে 4টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। অবশ্য কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। তিনি স্পষ্ট করে বলেছিলেন, হামাসের কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। দখলদার ইসরায়েলের অধ্যত্ব ঠেকাতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের সময় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তেল আবিব সহ দখলদারদের বিভিন্ন শহরে ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে, এর ফলে বাধ্য হয়ে আগ্রাসন বন্ধ করে ইহুদিবাদীরা। এদিকে ইহুদিবাদী ইসরায়েলে ছোড়া 12টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 8টি ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যার দিকে ইহুদিবাদী সেনারা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের T4 সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ায় অবস্থিত রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত গতকাল সাংবাদিকদের জানান, শুক্রবার স্থানীয় সময় রাত 9:33 সময় ইসরায়েলের 6টি F-16 জঙ্গি বিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং হোমস প্রদেশের T4 ঘাঁটি লক্ষ্য করে 12টি গাইডেড মিসাইল ছড়ে। অ্যাডমিরাল কুলিত জানান, রুশ নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য পানসির ক্ষেপণাস্ত্র দিয়ে সফলতার সঙ্গে সিরিয়ার সেনারা ইসরায়েলের 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছিল, সিরিয়ার আত্তানফ এলাকা থেকে ইসরায়েলি বিমান T4 ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ওই এলাকাটি সিরিয়া, ইরাক ও জর্দান সীমান্তে অবস্থিত এবং সেখানে একটি সামরিক পোস্ট রয়েছে, মার্কিন সামরিক পোস্ট রয়েছে। সূত্র জানিয়েছিল, ইসরায়েলি হামলায় সিরিয়ার 6 সেনা আহত ও বেশ কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে। জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে শিশুরা এই টিকার জন্য নিবন্ধন করতে পারবে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের শিগগিরই ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে। জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে শিশুরা এই টিকার জন্য নিবন্ধন করতে পারবে আর আগামী ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশে 8 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। আজ রোববার বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসে COVID-19 ভ্যাকসিন এবং সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়া প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সাথে কথা বলেছি। তারা সংক্রমণ রোধে 12-17 বছর বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা এখন পর্যন্ত 7,22,00,000 টিকা পেয়েছি। এর মধ্যে 3,61,00,000 মানুষকে প্রথম ডোজ এবং 1,79,00,000 মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। এখন হাতে 1,81,00,000 ডোজ টিকা রয়েছে। সুরক্ষা অ্যাপে নিবন্ধন আছে আরও 5,20,00,000 মানুষ। চলতি বছর আরও প্রায় 3.5 কোটি টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, আগামী মার্চের মধ্যে 12 কোটি মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে পারব। জাহিদ মালিক জানান, দেশে করোনার সংক্রমণ কমে এসেছে।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান খান। জম্মু কাশ্মীরে বেসামরিক লোকজনের উপর গেরিলা হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে। বিশেষ অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী কাশ্মীর জুড়ে 570 জনকে আটক করেছে। এদের মধ্যে অধিকাংশই যুবক। আজ হিন্দি গণমাধ্যম আজ তক জানিয়েছে, কাশ্মীর উপত্যকায় কিছু পাথর নিক্ষেপকারী এবং ভারত বিরোধী গোষ্ঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলা হচ্ছে শ্রীনগরে কমপক্ষে 70 জন যুবককে আটক করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে 5 জন বেসামরিক ব্যক্তির হত্যার ঘটনা প্রকাশ্যে আসার পর উপত্যকায় অভিযান জোরদার করা হয়েছে। এদিকে ভারতের সমাজবাদী পার্টির সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের কৃষক বিরোধী সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সভাপতি এবং সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, কৃষক বিরোধী সরকারকে রাজ্য থেকে উৎখাত করতে হবে। তিনি আজ রোববার সাহারানপুরের তিত্রতে এক জনসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অখিলেশ যাদব রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, এই নির্বাচন কৃষক ও যুব সমাজের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার সন্তান ও যুব সমাজের ভবিষ্যৎ বানাবেন নাকি অন্ধকারে রাখবেন। কারণ এই সরকার শুধু নাম পরিবর্তন করতে জানে, কাজ করতে জানে না। সম্প্রতি উত্তরপ্রদেশের লক্ষিমপুরে গাড়ি চাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যা করার ঘটনা উল্লেখ করে অখিলেশ যাদব বলেন, সরকারের লোকজন কৃষকদের গাড়ির নিচে চাপা দেয়, এই সরকার কৃষকদের পিছে ফেলার সরকার, সেজন্য এখন সময় এসেছে এই সরকারকে হটানোর। অখিলেশ আরও বলেন, মন্ত্রীর সামনে কোনো কর্মকর্তা সুষ্ঠু তদন্ত করতে পারেন না। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ি চাপায় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত 4 কৃষকের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সহিংসতায় আরও 4 জন নিহত হয়। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিভিন্ন দল ও গণসংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। অন্যথায় নিরপেক্ষ তদন্ত ও সুবিচার সম্ভব নয় বলে তারা মনে করছেন। মন্ত্রীর পুত্র আশিস মিশ্রকে অবশ্য প্রবল চাপের মধ্যে অবশেষে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদের খান মারা গেছেন। গত 1 মাস ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। রেডিও পাকিস্তান বলেছে, আব্দুল কাদের খান ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে, পরে মৃত্যু হয়। তিনি 85 বছর বয়সে মারা গেলেন। আব্দুল কাদের খানের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ শীর্ষ নেতা ও কর্মকর্তারা। রাষ্ট্রীয় মর্যাদায় এই বিজ্ঞানীর জানাজা ও দাফন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন ইমরান খান। তিনি বলেছেন, ডক্টর খান হচ্ছেন পাকিস্তানিদের আদর্শ, তাঁর ভূমিকায় পাকিস্তান নিরাপত্তা পেয়েছে। এই মৃত্যুকে পাকিস্তানের জন্য বড় ক্ষতি বলে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাট্টাক। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, দেশের জন্য তাঁর অবদানকে পাকিস্তান চিরকাল সম্মান করবে। আমাদের সামরিক সক্ষমতাকে সমৃদ্ধ করার জন্য আব্দুল কাদের খানের কাছে আমরা ঋণী। পাকিস্তানের দল ও মত নির্বিশেষে তিনি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। আব্দুল কাদের খান পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেন। এরই ধারাবাহিকতায় পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় পাকিস্তান। আগাম জাতীয় সংসদ নির্বাচনে ইরাকের জনগণ ভোট দিতে শুরু করেছেন। 2022 সালে দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে জনগণের দাবির মুখে আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় সকাল 7টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা 6টায় তা শেষ হবে। এবারের নির্বাচনে 2.5 কোটিরও বেশি বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সম্পূর্ণ ভোট গ্রহণ করার কথা, তবে অনেকেই ডিজিটাল কার্ড হাতে না পাওয়ায় তা সম্ভব হবে না। এ সম্পর্কে ইরাকের নির্বাচন কমিশন জানিয়েছে, যাতে কেউ ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইরাকি সংসদে 329 আসনের বিপরীতে 3240 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে 950 জন নারী প্রার্থী রয়েছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আজারবাইজানে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা সেদেশে ইরান ভীতি ছড়ানো এবং উত্তর আরাসের ধর্মপ্রাণ মুসলমানদের দমনের জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী চক্রের নতুন ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
শত্রুরা ইরান ও আজারবাইজানের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার জন্য দীর্ঘদিন ধরে নানা পরিকল্পনা প্রণয়ন ও চেষ্টা চালিয়ে আসছে। আজারবাইজানে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা সেদেশে ইরান ভীতি ছড়ানো এবং উত্তর আরাসের ধর্মপ্রাণ মুসলমানদের দমনের জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী চক্রের নতুন ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়েছেন। দেশটির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল আজারবাইজানে ইরানের অবস্থান দুর্বল করার জন্য শিশুসুলভ বক্তব্য ও মিথ্যা প্রচার চালিয়ে ইলহাম আলিয়েভ সরকারকে এমনভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে যাতে সেদেশের ধর্মপ্রাণ মানুষ ও ইরান সমর্থক জনগণের বিরুদ্ধে সরকারকে দাঁড় করানো যায় ও তাদের দমন করা যায়। অথচ আজারবাইজানে ইরানের প্রভাব ও গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে ওই দেশটিতে ইরানের অবস্থান তো দুর্বল হবেই না, বরং দেশটির জনগণ ইসরায়েলি ষড়যন্ত্রের ব্যাপারে আরও বেশি সচেতন হয়ে উঠবে। বাস্তবতা হচ্ছে, ইরান ও আজারবাইজান সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ হলেও খুব স্বল্প সময়ের মধ্যে তারা শত্রুতে পরিণত হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে কেবলমাত্র অভিন্ন শত্রুর অনুগত গণমাধ্যমের পক্ষেই অপপ্রচার চালানো সম্ভব, যদিও তারা সফল হবে না, কেননা এই দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক বহুদিনের পুরানো এবং অপপ্রচার চালিয়ে শত্রুরা হয়তো সাময়িক লাভবান হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের কোনো লাভ হবে না এবং এতে করে কেবল ইসরায়েলের পরম বন্ধু বাকু সরকারই কলঙ্কিত হবে। আজারবাইজানের এলহাম আলিয়েভ সরকার পরিষদের সদস্য এবং দেশটির জাতীয় সংসদের অর্থনীতি ও শিল্প বিষয়ক কমিশনের সদস্য ওয়াহেদ আহমাদভ ইরানকে সমর্থনের অভিযোগ তুলে আজারবাইজানের ধর্মপ্রাণ মানুষের উপর জুলুম নির্যাতন ও দমনপীড়ন চালানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। এই কর্মকর্তা আরও দাবি করেন, আমার মনে হয় না ইরানের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ হবে, ইরান যুদ্ধে জড়াবে না কারণ দেশটির সেই ক্ষমতা নেই। পর্যবেক্ষকরা বলছেন, আজারবাইজানের এই কর্মকর্তার এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় দেশটির রাজনীতিবিদরা এখনও অজ্ঞতা ও অন্ধকারের মধ্যে ডুবে আছে। বাস্তবতা হচ্ছে, দেশটির গণমাধ্যমে ইরানের শক্তি সামর্থ্য নিয়ে ব্যাপক অপপ্রচার চালানো হলেও ওই দেশটির উত্তর আরাসের মুসলমানরা প্রচণ্ডভাবে ইরানের ভক্ত। আজারবাইজানের ইসলামী সংগঠনের প্রধান হাজ এলকার ইব্রাহিম ওগলু বলেছেন, আজারবাইজানের কোনোভাবেই উচিত হবে না ইরানের সাথে কোনো দ্বন্দ্বে লিপ্ত হওয়া।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, একাত্তরে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন বিপন্ন হয়ে পড়েছে। বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে। আজ রোববার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায়। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত বদলের অন্য কোনো পথ নেই, তাই তারা মুখে যত কথাই বলুক নির্বাচনে তারা আসবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবারও জোর দিয়ে বলেছেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আগামী নির্বাচন দিতে হবে।
সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। সময় এসেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি, ছাত্রদের ঐক্য গড়ে তুলি, তরুণদের ঐক্য গড়ে তুলি, যুবকদের ঐক্য গড়ে তুলি। এই ঐক্যের মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই হাসিনাকে সরিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের মাধ্যমে আমরা অবশ্যই এই দেশকে মুক্ত করব।
জাতীয় প্রেস ক্লাবে আজ এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেছেন, আদালতকে ব্যবহার করে 2012 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে, তারপর বেআইনিভাবে প্রায় 14 বছর ক্ষমতা দখল করে বসে আছে। ওদিকে দেশের নারী, মানবাধিকার ও উন্নয়ন বিষয়ক 67টি সামাজিক সংগঠনের সমন্বিত জোট সামাজিক প্রতিরোধ কমিটি এক বিবৃতিতে সাংবিধানিক বাধ্যবাধকতায় নতুন নির্বাচন কমিশন গঠন করার দাবি করেছেন। আজ রোববার দুপুরে সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। সামাজিক প্রতিরোধ কমিটি সংবিধানের আলোকে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দায়বদ্ধ এবং জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে। তবে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের দাবি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আইনের প্রয়োজন রয়েছে, কিন্তু 15 ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন, এর সঙ্গে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। আমেরিকার পরিকল্পনা ও সমর্থনে জঙ্গি গোষ্ঠী দায়েশ বেড়ে উঠেছে প্রেসিডেন্ট রাইসি। নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে স্বাস্থ্যমন্ত্রী। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, এ পর্যন্ত আটক 570 জনের বেশিরভাগই যুবক। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।